exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
সবাইকে কুয়াশা স্বাগত জানাচ্ছি, আমি আরজি শারমিন, আপনারা শুনছেন এবিসি রেডিও 89.2 FM, আর আপনাদের জন্য রয়েছে এক্সফাইলস এর সত্য ঘটনা এবং কুয়াশার মূল কাহিনী। কিন্তু সবকিছুতে যাবার আগে জানিয়ে দিচ্ছি, কুয়াশায় চলছে স্ক্রিপ্ট পাঠানোর বা গল্প পাঠানোর প্রতিযোগিতা, যে গল্প থেকে স্ক্রিপ্ট তৈরি করে কুয়াশায় অনিয়ার করা হবে যিনি বা যারা প্রতিযোগিতায় জয়ী হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু স্ক্রিপ্ট আমরা পেয়েছি, একজনের পাঠানো গল্প আমরা অনিয়ারও করেছি। তো আপনারা আরো যারা ইচ্ছুক পাঠাতে চান, এই প্রতিযোগিতা চলবে আরো বেশ কিছুদিন। তো আমি জানিয়ে দিচ্ছি কোন ঠিকানায় পাঠাবেন, কুয়াশা 89.2@gmail.com এই ঠিকানায়। আর এখন সময় হয়ে গেছে কুয়াশা এক্সফাইলসের সত্য ঘটনা শুনবার। আজকে শুনবেন আপনারা যে সত্য ঘটনাটি, তার নাম হচ্ছে দ্য অ্যাঞ্জেল অফ ডেথ। আসুন তাহলে কুয়াশা এক্সফাইলসে শুনি দ্য অ্যাঞ্জেল অফ ডেথ, তারপর আবারও ফিরছি।
কুয়াশা
এক্সফাইলস।
পেশায় একজন নার্স হলেও ছোটবেলাটা ক্রিস্টেনের অন্যরকম ছিল। টিনেজ থাকতে অনেক অদ্ভুত কিছু আচরণ লক্ষ্য করা যাচ্ছিল ক্রিস্টেনের আচার ব্যবহারে, যেমন মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে কাজ আদায় করার অভ্যাস, ইমোশনাল ব্ল্যাকমেল করে অন্যের ক্ষতি করতে চাওয়া, তাছাড়া অনেকবার ফেক সুইসাইড অ্যাটেম্প নিয়ে সবাইকে ম্যানিপুলেট করার গল্প জানা গেছে তার ফ্যামিলির কাছ থেকে। তার বান্ধবীরা তাকে মিথ্যাবাদী বলেই ডাকত। তাছাড়া কোর্টে ক্রিস্টেনের নামে সহিংস হুমকিরও রেকর্ড আছে অনেক। বিভিন্ন মানসিক চিকিৎসার মধ্য দিয়ে অনেকবার স্কুল কলেজে পরিবর্তন করা হয়েছিল ক্রিস্টেনের। আসুন তাহলে জেনে নেই কে এই ক্রিস্টেন গিলবার্ট, কি তার পরিচয়, কেন সে একজন সিরিয়াল কিলার, আর কেনই বা তাকে অ্যাঞ্জেল অফ ডেথ বলা হয়। আজ থেকে প্রায় 50 বছর বা তার কিছু আগে 13 নভেম্বর 1967 সালে ফল রিভার ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করে ক্রিস্টেন গিলবার্ট। বাবা পেশা ইলেকট্রনিক্স এক্সিকিউটিভ আর মা পার্ট টাইম টিচার ছিলেন। পরিবারে বাবা মা ছাড়াও একটা ছোট বোন ছিল তার। এলাকায় ক্রিস্টেনের বাবা মাকে সবাই সম্মান করত। মিস্টার রিচার্ড অ্যান্ড মিসেস ক্লাউডিয়ার বড় মেয়ে ক্রিস্টেন পড়াশোনায় বেশ ভালোই ছিল। রটনের রিজিওনাল হাই স্কুলে গ্রাজুয়েশন শেষ করে 1986 সালে ইউএস এর ওয়ান অফ দ্য লার্জেস্ট কলেজ ব্রিজ ওয়াটার স্টেট কলেজে ফার্দার স্টাডিজ এর সুযোগ পায় ক্রিস্টেন। কিন্তু এর মধ্যে কলেজ অথরিটি ক্রিস্টেনকে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নেওয়ার অর্ডার দিয়েছিল আত্মহত্যা করার নাটক সাজানোর জন্য। এরকম একবার না, পরপর কয়েকবারই মানুষকে বোকা বানানোর চেষ্টা করে ক্রিস্টেন গিলবার্ট। পরিণতিতে ট্রান্সফার হয়ে একে একে মাউন্ট পচেস, তারপর অবশেষে 1988 সালে গ্রিনফিল্ড কমিউনিটি কলেজ থেকে নার্সিং ডিপ্লোমা করে ক্রিস্টেন রেজিস্টার্ড নার্স হয়। ওই বছরই দেখা হয় তার গ্লেন গিলবার্টের সাথে, কিছুদিন প্রেম করে তারা বিয়ে করে ফেলে। 1989 সালে ক্রিস্টেন নর্থম্পটনে ভেটারনস অ্যাডমিনিস্ট্রেশন মেডিকেল সেন্টারে জয়েন করে। সেখানে নিউ কামার হিসেবে সে অনেক রেসপেক্টও পায়। 1990 সালের এপ্রিলে একটা ম্যাগাজিনেও ক্রিস্টেনকে ফিচার করা হয়। এর মধ্যে নতুন কাপল তাদের নতুন বাসা নিয়ে হসপিটালের কাছে সেটল হয়ে যায়। কলিগদের ধারণা মতে ক্রিস্টেন অনেক কর্মদক্ষ আর প্রতিজ্ঞাবদ্ধ একজন নার্স ছিল। ক্রিস্টেন এমন কোয়ার্কার ছিল যে সবার জন্মদিন মনে রাখত আর ছুটির দিনে গিফট আদান প্রদান সহ নানা রকমের অফিসিয়াল ফাংশন অর্গানাইজ করত। সি ওয়ার্ডের সবার প্রিয় ছিল ক্রিস্টেন তার সামাজিকতার জন্য। কাজের প্রতি সিরিয়াসনেস আর মেডিকেল ইমার্জেন্সির প্রতি ক্রিস্টেনের রিয়াকশন আর অ্যাকশন দেখে সিনিয়ররা তার নার্সিংকে হাইলি স্কিলফুল হিসেবে রেট করেছিল। সবাই তাকে পছন্দ করত, তাই দেখে খুব অল্প সময়ের মধ্যেই তাকে সব দায়িত্ব দিয়ে একটা ওয়ার্ডের হেড নার্স বানানো হয়েছিল। তার উপর বড় বড় ইমার্জেন্সি কেসের দায়িত্ব দিয়ে সবাই নিশ্চিন্ত থাকত। কিন্তু কে জানত এই নির্ভরশীলতা একসময় তাদের কাল হয়ে দাঁড়াবে। 1990 সালে গিলবার্টের প্রথম সন্তান হয়। পুত্র সন্তান হওয়ার পর ক্রিস্টেন ম্যাটারনিটি লিভে যায় কিছুদিনের জন্য। ফিরে এসে ক্রিস্টেন বিকেল 4টা থেকে মধ্যরাতে শিফটে সুইচ করে, আর ইমিডিয়েটলি ঠিক তখন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটা শুরু হল। বিশেষ করে 1993 সালের সেকেন্ড বেবি হওয়ার পর থেকে ক্রিস্টেন আর গ্লেনের ম্যারিড লাইফে ফাটল দেখা দেয়। এরই মধ্যে জেমস নামের এক পুলিশ সিকিউরিটি গার্ডের সাথে ক্রিস্টেনের খুব ক্লোজ একটা রিলেশনশিপ হয়ে যায়। তারা প্রায় নিজেদের শিফটের কাজ শেষে হাসপাতালের অন্যান্য কাজের মধ্যে ইনভলভ হয়ে একসাথে সময় কাটাত। 94 সালের শেষে ক্রিস্টিনের সাথে জেমসের অ্যাফেয়ার যখন ক্রমশই একটা পরিষ্কার রূপ নেয়, তখন এক পর্যায়ে ক্রিস্টিন তার হাজবেন্ড আর ছোট দুই ছেলেকে ত্যাগ করে চলে আসে। নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয় আর ভেটারেন্স অ্যাডমিনিস্ট্রেশন হসপিটালের কাজ করা চালিয়ে যায়। কিন্তু যেমনটা বললাম, অদ্ভুত ঘটনা কিন্তু কন্টিনিউসলি ঘটেই যাচ্ছিল। বিশেষ করে ক্রিস্টিনের শিফটে একের পর এক রোগী মারা যেতে লাগলো দেখে ক্রিস্টিনের কলিগদের মধ্যে কেমন একটা সন্দেহ জন্ম নিতে শুরু করে। যদিও বেশিরভাগ বয়স্ক রোগী অথবা ক্রিটিক্যাল কন্ডিশনের হতো, তবে এর মধ্যে এমনও রোগী ছিল যাদের কোনো হৃদরোগ বা হার্ট প্রবলেমের হিস্ট্রি ছিল না, কিন্তু তারপরে কেন তারা সবাই কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল, সবার কাছে ব্যাপারটা কেমন যেন রহস্যজনক মনে হচ্ছিল। এর মধ্যে আবার এপিনেফ্রিন নামে একটা মেডিসিন হসপিটালের মেডিসিন স্টক থেকে শেষ হয়ে যাচ্ছিল, যে মেডিসিনটা হৃদস্পন্দন তীব্র করে এক পর্যায়ে স্পন্দন বন্ধ করার ক্ষমতা রাখত। 1995 থেকে 1996 মাঝামাঝি সময়ে ক্রিস্টিনের তত্ত্বাবধানে থাকা চারজন রোগী পরপর মারা যায় এবং কাকতালীয় ভাবে সবাই হৃদরোগী মারা যায়। সন্দেহের তালিকায় ছিল এপিনেফ্রিন, কেননা প্রত্যেকটা ডেড বডিতেই এই ড্রাগটা পাওয়া গিয়েছিল। সন্দেহের কাঠগড়ায় আরেকটা নাম ছিল ক্রিস্টিনের, কারণ তার বিরুদ্ধে 3 জন সহকর্মী তাকে দোষী এবং দায়ী সাব্যস্ত করে স্টেটমেন্ট দেয়, যার উপর ভিত্তি করে ক্রিস্টিনের উপর ইনভেস্টিগেশন শুরু হয়। ক্রিস্টিন চাকরি ছেড়ে দেয়। 1996 সালের মাঝে এক পর্যায়ে জেমস আর ক্রিস্টিন আলাদা হয়ে যায়। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রীয় কর্তৃপক্ষ হসপিটাল ডেথ ইনসিডেন্টগুলোর ইনভেস্টিগেশনের জন্য জেমসকে ইন্টারোগেট করতে আসে। এমন সময় বোমা হামলার হুমকিও দেওয়া শুরু হয়ে যায়। সেপ্টেম্বর 26 তারিখ ভিএম হাসপাতালে কাজ করা অবস্থায় জেমসকে ফোন দিয়েও কেউ একজন হাসপাতালে 3টা বোমা বিস্ফোরণের ব্যবস্থা করেছে বলে হুমকি দেয়। রোগীদের হাসপাতালের বাইরে নেওয়া হয় আর পুলিশও ডাকা হয়, কিন্তু কোনো বিস্ফোরণ হয় না। কিন্তু পরের দিন আবার 30 সেপ্টেম্বর ঠিক জেমসের শিফটেই এই বোমা হামলার হুমকি দিয়ে ভয় দেখানো হয়। তবে পুলিশের ফোন কলের পেছনের মানুষটাকে খুঁজে বের করতে খুব বেশি সময় লাগে না। 98 জানুয়ারিতে ক্রিস্টিনকে বোমা হামলার হুমকি দেওয়ার জন্য অপরাধী প্রমাণ করে 15 মাসের জন্য কারাগারে বন্দী থাকার শাস্তি দেওয়া হয়। এরই মধ্যে তদন্তকারীরা হাসপাতালের ডেথ কেসগুলোতে ক্রিস্টিনের হাত থাকার পাজলটা একটু একটু করে সলভ করছিল। 1998 নভেম্বরে ক্রিস্টিনকে হেনরি হিউডান, কেনেথ কাটিং, এডওয়ার্ড স্কুইরার মার্ডার এবং আরো 2 রোগী থমাস ক্যালাহেন, অ্যাঞ্জেলো উইলার অ্যাটেম্পট মার্ডারের জন্য চার্জ করা হয়। একই বছর মে মাসে স্ট্যানলি নামের এক রোগীর মৃত্যুর জন্য ক্রিস্টিনকে চার্জ করা হয়। 2000 সালের নভেম্বরে ফাইনালি হত্যার বিচার শুরু হয়। রোগীপক্ষের অ্যাডভোকেটের মতে, অ্যাটেনশন পাওয়ার জন্য আর জেমসের সাথে বেশি সময় কাটানোর জন্য হয়তো ক্রিস্টিন হাসপাতালের রোগীদের অমানবিকভাবে খুন করত, কেননা যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে সিকিউরিটি গার্ড হিসেবে জেমসকে রোগীর ওয়ার্ডের সামনে উপস্থিত থাকতে হতো। ধারণা করা হয় জেমসের সামনে হেড নার্স হিসেবে নিজের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখিয়ে তাকে আকর্ষণ করার জন্যই এমনটা করত ক্রিস্টিন। মেডিকেল সার্ভিসের সঠিক ব্যবহারে সেইটা যেমন সাধারণ মানুষের জীবনে আশীর্বাদ হয়ে আসে, তেমনই অপব্যবহারে তা টক্সিক হয়ে অভিশাপের রূপও নিতে পারে। নাইট ডিউটিতে সবার চোখের আড়ালে নিরীহ নির্দোষ মানুষ খুন করে কি ধরনের পৈশাচিক আনন্দই না পেত ক্রিস্টিন। সবাই ভাবত ক্রিস্টিনের দায়িত্ব আছে বলে পেশেন্ট সব সেফ হ্যান্ডে আছে। এদিকে রাতের অন্ধকারে সবার চোখকে ফাঁকি দিয়ে সুস্থ মানুষগুলোরও হৃদস্পন্দন বন্ধ করে দিচ্ছিল সে, আর কাজটা ক্রিস্টিন করত এপিনেফ্রিন নামের একটা ওষুধ দিয়ে, সিরিঞ্জের সাহায্যে বডিতে ইনজেক্ট করে। যদি এপিনেফ্রিন হৃদরোগের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তবে কারণ ছাড়াই অ্যাড্রিনালিনের অপব্যবহার কিংবা ওভারডোজ হার্টের গতি ফাস্ট থেকে ফাস্টার করে, রক্তচাপ বৃদ্ধি করে, শেষে পার্মানেন্টলি রক্ত সঞ্চালন বন্ধ করে দিতে পারে। ক্রিস্টিনের সি ওয়ার্ডের পেশেন্টদের ঘন ঘন মৃত্যু দেখে সহকর্মীরা শুরুর দিকে ঠাট্টা করে ক্রিস্টিনকে অ্যাঞ্জেল অফ ডেথ নাম দিয়েছিল, কিছু না জেনে। কিন্তু কে জানত নামটা কতটা যৌক্তিক ছিল ক্রিস্টিনের জন্য। এমনটাও জানা যায় রেজিস্টার্ড নার্স হওয়ার আগে ক্রিস্টিন একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ছিল, আর একদিন ইচ্ছে করে মানসিকভাবে অসুস্থ একটা ছোট বাচ্চাকে ক্রিস্টিন গোসল করার গরম পানিতে ফেলে দেয়। তারপর সে তাকিয়ে তাকে দেখে কিভাবে বাচ্চাটার সমস্ত শরীর পুড়ে গিয়ে চামড়া কুচকে যায়। কি এক আজব রকমের বিকৃত মানসিকতা! যদিও ক্রিস্টিন নার্স হিসেবে অনেক দ্রুত গতিতে স্বতঃস্ফূর্তভাবে চরম আত্মবিশ্বাসের সাথে প্রতিটা এমার্জেন্সি কেস হ্যান্ডেল করত, কিন্তু মজার হলেও সত্যি যে এর মধ্যে বেশিরভাগ সিচুয়েশনই তার নিজের বানানো সাজানো নাটক ছিল। 2003 সালে ক্রিস্টিন গিলবার্টের লাইফের উপর নিরীহ নিরাপরাধ মানুষের প্রতি তার অমানবিক অত্যাচারের উপর লেখা পারফেক্ট পয়জন বই আকারে 2002 সালে জুন মাসেই পাবলিশ হয়। লেখক এম উইলিয়াম ফেল্পস তার পারফেক্ট পয়জন নামের বইটাতে ক্রিস্টিনকে নিয়ে আর তার কুকর্ম নিয়ে আরো বিশদভাবে লিখেছেন। তার মতে এপিনেফ্রিনের একটা ডোজ হৃদরোগে আক্রান্ত রোগীকে স্টেবল করার জন্য দেয়া হতো। যখন ক্রিস্টিন এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করে স্টাফ ডাকত সাহায্যের জন্য, এরকম অবস্থায় যেহেতু আগেই একটা ডোজ দিয়ে রাখত ক্রিস্টিন, সেহেতু স্টাফদের ইনজেক্ট করা ডাবল ডোজে রোগীর নিশ্চিত মৃত্যু কনফার্ম করত ক্রিস্টিন। অ্যাজ আ রেজাল্ট কেউ ধরতেই পারত না যে এপিনেফ্রিন দেওয়ার কারণে রোগী মৃত্যুর দিকে ঢলে পড়ছে। তবে একদিন অদ্ভুত এক ঘটনা ঘটল। হেনরি হিউডেন নামের এক রোগীকে মারার জন্য ক্রিস্টিন হেনরির হাতের কোন একটা জায়গায় তার নাইট শিফটের সময় একান্তে একবার ডোজ ইনজেক্ট করে। তারপর আবার স্টাফদের সামনে তাকে বাঁচানোর নাটক করে আরেকবার এপিনেফ্রিনের ইনজেকশন পুশ করে তার বডিতে। তখন সব ঠিক মতো আর ক্রিস্টিনের কোল্ড ব্লাড মার্ডারের প্ল্যান অনুযায়ী হওয়া সত্ত্বেও খুব অদ্ভুত ভাবে 35 বছরের যুবক হেনরি বেঁচে যায়। হয়তো বেঁচে থাকার তীব্র ইচ্ছা শক্তিটা একটু বেশি দৃঢ় ছিল হেনরির, তাই বাঁচতে যুদ্ধ করে যাচ্ছিল। কিন্তু সিরিয়াল কিলার ক্রিস্টিনের হাত থেকে তারপরও রেহাই পায়নি হেনরি। ঠিক 45 মিনিট পর ক্রিস্টিন আবার এমার্জেন্সি হেল্পের জন্য স্টাফকে ডাকে, কারণ হেনরির কন্ডিশন আবার ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল। নিঃসন্দেহে এর জন্য দায়ী ছিল তৃতীয়বারের মতো ক্রিস্টিনের ইনজেক্ট করা এপিনেফ্রিন। এইবার সিপিআর টিমও তাদের সম্মিলিত প্রচেষ্টা অনেক চেষ্টা করার পরও আর হেনরিকে বাঁচাতে পারেনি, কেননা 3 নম্বর ডোজটা তার মৃত্যু পুরোপুরিভাবে নিশ্চিত করেছিল। ইনভেস্টিগেশনের এক পর্যায়ে ডাক্তাররা ধারণা করেন ক্রিস্টিন এক প্রকার মানসিক রোগে ভুগছে, যেটাকে মাউন্টহাউসেন সিনড্রোম বলা হয়ে থাকে। এই সিনড্রোমের আক্রান্ত ব্যক্তি তার দায়িত্বে তার অধীনে থাকা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের যে কোনো কাউকে ক্ষতি করে অস্বাভাবিক আনন্দ আর অনেক তৃপ্তি পায়। দুরবস্থায় থাকা ভিকটিমকে নিয়ে সবার সামনে নায়ক সেজে সবার নজর কেড়ে অ্যাটেনশন সিক করে, সবার চোখে আলাদা হয়ে যেন অদ্ভুত এক শান্তি পায় তারা, যার ফলে সে একই জিনিস পুনরায় অনুভব করতে নার্স হিসেবে সবার মধ্যে নিজেকে অ্যাক্টিভ অ্যান্ড স্কিলড প্রমাণ করতে থাকে। সব রোগীরা তার কন্ট্রোলে থাকে আর সে যখন যা চায় তাদের সাথে তাই করতে পারে। এই অনুভূতিটা বারবার অনুভব করার জন্য রোগীদের মেরে ফেলার কাজটা খুব সহজে বারবার করতে থাকে। তাছাড়া জেমসের কাছে নায়িকা সাজার বিশেষ করে অনেকের মধ্যে অন্যরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করার একটা বিষয় তো ছিলই। একজন কোয়ার্কার নার্স এমনও রিপোর্ট দিয়েছে যে একদিন ভিকটিম পেশেন্টকে হ্যান্ডেল করার সময় সে ক্রিস্টিনকে জেমসের সাথে বাজে ইঙ্গিতে কথাও বলতে দেখেছে। তখন কোয়ার্কার নার্সটার কাছে পুরো জিনিসটা কেমন জানি লাগে, কেননা যেখানে চোখের সামনে একজন মুমূর্ষ রোগী জীবন আর মৃত্যুর মাঝে লড়াই করছে, সেখানে একজন ডেডিকেটেড নার্সকে এতটা অমনোযোগী আর অসচেতন দেখে অঙ্কে মেলাতে পারছিল না সে। তাও হয়তো ধরা পড়ত না ক্রিস্টিন যদি একটা বোকামি না করত। সেদিন হসপিটালের কাছে ফোন বুথ থেকে ফোন দিয়ে বোমা হামলার থ্রেট দেয় ক্রিস্টিন। ভয় দেখাতে গিয়ে সে নিজের পায়ে নিজেই কোড়াল মারে। থ্রেট কল পাওয়ার এক সপ্তাহের মধ্যে ফোন বুথে ক্রিস্টিনের ফিঙ্গারপ্রিন্ট পায় পুলিশ। এছাড়া পুলিশ তার হিংস্রতার আর কোল্ড ব্লাড মার্ডারের আরো কিছু প্রমাণ পায়। যেমন হসপিটাল অথরিটির কাছ থেকে জানা যায় যে একজন গ্রিনফিল্ডে কাজ করা অবস্থায় ক্রিস্টিন এক রোগীকে বাকি নার্সদের সামনে খুন করে ফেলে কোন চিকিৎসা কার্যক্রম না আগানোর ইনস্ট্রাকশন দিয়ে। অন্ধবিশ্বাস আর আস্থার জন্য বাকি সব নার্সও চুপ করে দাঁড়িয়ে থাকে। যখন সময় পার হয়ে যায় তখন তারা উপলব্ধি করতে পারে, কিন্তু ততক্ষণে হৃদযন্ত্রের আঁকা বাঁকা দাগটা সোজা হয়ে যায় আর প্রতি মুহূর্তের মধ্যে রোগীর শ্বাস বন্ধ হয়ে যায়। আবার একদিন কিচেন থেকে ছুরি নিয়ে হামলা করার চেষ্টা করেছে ক্রিস্টিন। তাছাড়া আরেকদিন এক রোগীর চিকিৎসা চলাকালীন অবস্থায় তার অক্সিজেন মাস্ক খুলে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করেছিল বলেও তাদের কাছ থেকে জানা যায়। এর মধ্যেই ওর বাসা থেকে হ্যান্ডবুক অফ পয়জনিং নামে একটা বইও পায় পুলিশ, যেখানে এপিনেফ্রিনের কার্যকারিতা সম্পর্কে বিশদভাবে লেখা ছিল। এতে জোটগুলো আরো ভালোভাবে খুলে রহস্য উদ্ঘাটিত হচ্ছিল। সাইকোলজিক্যাল ডক্টরদের মতে ক্রিস্টিনের মতো মানসিক রোগী বা ফিমেল সিরিয়াল কিলার ভিকটিমকে মারার জন্য বিভিন্ন ধরনের রিসার্চ আর স্টাডি করে এমন উপায় খুঁজে বের করে যেটাতে তাদের কাজটিকে আদায় করা হয় ঠিক তাদের প্ল্যান অনুযায়ী। কিন্তু কেউ সবকিছুর পেছনে মাস্টার প্ল্যান কি ধারণাও করতে পারে না। ভিকটিমের ডেথ এনশিওর করা যাবে এমন উপায় শিখে সেটাতে ভিকটিমের উপর অ্যাপ্লাই করে সিরিয়াল কিলাররা। প্রথমে 4টা খুন, এরপর 80টা, এরপর প্রায় 350টা রোগীর ইমার্জেন্সি কন্ডিশনের জন্য প্লাস বোমা হামলার হুমকির জন্য ক্রিস্টিনকে চার্জ করা হয়েছিল। যদিও ক্রিস্টিনের পক্ষের উকিল ক্রিস্টিনকে ডিফেন্ড করতে তাকে ইনোসেন্ট বলে প্রমাণ করার চেষ্টা করে, এমনকি তারা এটাও বলে যে সব রোগীদেরই স্বাভাবিক মৃত্যু ছিল। 2001 সালের মার্চ মাসের 14 তারিখ কোর্ট ক্রিস্টিনকে প্রথম 3টা মার্ডার কেসের জন্য ফার্স্ট ডিগ্রি মার্ডার আর 4 নম্বর কেসটার জন্য সেকেন্ড ডিগ্রি মার্ডারের তালিকায় অন্তর্ভুক্ত করে মার্চ মাসের 26 তারিখে কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়। ক্রিস্টিনকে ফ্রেমিংহামের মহিলাদের কারাগার থেকে টেক্সাসের বিশেষ কারাগারে ট্রান্সফার করা হয়। 2003 সালে ক্রিস্টিন তার শাস্তি কমানোর জন্য কোর্টে আপিল করেছিল, কিন্তু সিদ্ধান্ত আর পরিবর্তন করা হয়নি। কি নিকনেম আর কি পদবি! সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একবার ক্রিস্টিন গিলবার্টের নামে কিছু খোঁজ করলে কোথাও না কোথাও তার ডাকনাম অ্যাঞ্জেল অফ ডেথ উল্লেখ সহ ব্যাখ্যা দেয়। ক্রিস্টিন গিলবার্টের নামে প্রায় 300 মেডিকেল ইমার্জেন্সি ছাড়াও 80টার উপর মানুষ খুনের কেস ফাইল করা হয়েছে। খুব আশ্চর্যজনক হলেও সিরিয়াল কিলারদের ক্ষেত্রে খুব সহজভাবে বিষয়গুলোর সাথে মানিয়ে নিতে হয়। পেশা একজন সেবিকা, যার কাজ মানুষের জীবন বাঁচাতে সাহায্য করা, সেই রক্ষকে যখন ভক্ষক হয়ে যায় তখন সাধারণ মানুষ আর কাকে বিশ্বাস করবে? আর এত মায়াবী চেহারা দেখে কেই বা ধারণা করতে পারে যে নিজের রক্ষণাবেক্ষণে থাকা নিরীহ মানুষগুলোকে এইভাবে অত্যাচার করে খুন করে কারো এক প্রকার পৈশাচিক শান্তিও আসতে পারে? নিজের জান নেয়া নাটক করে মানুষকে ফাঁসানোর চেষ্টা করলেও কোনোদিন সত্যিকারভাবে নিজের কোন ক্ষতি তিনি করতেন না। মানসিক রোগী মনে করে বাবা মার এলাকার সবাই মিলে কয়েকবারই ক্রিস্টিনকে মানসিক চিকিৎসা নেওয়ার জন্য সাইকোলজিস্ট দেখায়, কিন্তু সময়ের সাথে সাথে তার পাগলামি বাড়তে থাকে। একজন প্রশিক্ষা সম্পন্ন পেশাজীবী সেবিকা হয়ে যাওয়ার পর যেদিক থেকে স্থিরতা আসার কথা, সেটাই না হয়ে মনে হয় পাগলামিকে চরম সীমায় নেয়ার একটা লাইসেন্স পেয়ে গিয়েছিল ক্রিস্টিন। তাকে তেমনই যোগ্যতা সম্পন্ন আর কাজ নিয়ে তার সিরিয়াসনেস দেখে নাইট ডিউটিগুলোর জন্য শিফটিং চার্জে দেওয়া হয়েছিল, যেটার অ্যাডভান্টেজ নিয়ে রোগীদের সাথে ক্রিস্টিন তার ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারত। তবে মন মতো যা ইচ্ছে তার সে বেশি দিন করতে পারেনি, কারণ কয়েকদিনের মধ্যেই তার ওয়ার্ডের বাকিদের নার্সদের সন্দেহ হয়েছিল গণহারী রোগীর মৃত্যু দেখে। 1997 সালে যখন ক্রিস্টিন তার পাপকর্মের জন্য প্রায় ধরাই পড়ে যাচ্ছিল, তখন চাকরি ছেড়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় সে। তারপর 7 বার মানসিক হাসপাতালে চেক আপ করায় ক্রিস্টিন একদিন থেকে 10 দিন করে এক একটা জায়গায় ট্রিটমেন্ট নেওয়ার অবস্থায় কোন একটা সময় প্রাক্তন প্রেমিক জেমসকে ফোন দিয়ে সিরিয়াল কিলার ক্রিস্টিন গিলবার্ট ওরফে দ্য অ্যাঞ্জেল অফ ডেথ তার সব খুন কবুল করে। 2 ছেলের ফিউচারের কথা ভেবে ক্রিস্টিনের মৃত্যুদণ্ডের শাস্তি মাফ করলেও যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি আর কমানো হয়নি। বর্তমানে টেক্সাসের যুক্তরাষ্ট্রীয় কারাগারে যাবজ্জীবন সাজা কাটাচ্ছেন সিরিয়াল কিলার ক্রিস্টিন গিলবার্ট অথবা দ্য অ্যাঞ্জেল অফ ডেথ। এতক্ষণ ধরে কুয়াশা এক্সপাইলে শুনছিলেন আজকের সত্য ঘটনা দ্য অ্যাঞ্জেল অফ ডেথ। আর এখন শুরু হতে যাচ্ছে কুয়াশার মূল গল্প বা কুয়াশার আরেকটি কাহিনী। আজকে আপনাদের জন্য যিনি লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তি। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি। আপনি আছেন রাজু শারমিনের সঙ্গে কুয়াশায়, আর শুনছেন ABC রেডিও 89.2 FM। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
আমি ঈশ্বরের রূপে তোমারে দেখেছি, তোমাকে দিয়েছি পূজো।
আমি ঈশ্বর না, মানুষ।
দেবী? তা দেবী, আপনার দর্শন কি আজ পাবো?
আমি তো ঘুমাচ্ছি মনন। রাতে অনেক দেরিতে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে বের হব, আমার সন্ধে হবে যেতে যেতে।
কেন, সন্ধে পর্যন্ত ঘুমাবে?
আরে না, বিকেলে বাসায় কিসের যেন গেস্ট আসবে, বাবা থাকতে বলেছে।
ও আচ্ছা, ঠিক আছে, সন্ধ্যা অবধি পথপানে চেয়ে আমি গুনতে থাকি অপেক্ষার প্রহর।
মনন, তুমি অনেক বেশি ট্যালেন্টেড, এসব আমার পেছনে ওয়েস্ট না করে ভালো কাজে লাগাও, রাখছি এখন।
কভি আলভিদা না কেহনা।
ছি, তুমি যে কি পরিমাণ লেম হয়ে গেছো তুমি নিজেও বুঝতে পারো?
এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার।
রাখছি এখন, বাই।
আমার দেবী আজ না প্রেমের পুজো নিতে রাজি, না বেলি ফুলের পুজো।
সবসময় ফাইজলামি ভালো লাগে না মনন।
আরে কি হয়েছে বলবে তো?
বাবা বিয়ে ঠিক করে ফেলেছে, বললাম না আজকে মেহমান এসেছিল, তারা ছেলে পক্ষ, আমাকে দেখতে এসেছিল, আংটিও পরিয়ে গেছে।
বাহ, আংটিটা তো বেশ সুন্দর, খুশির খবর তো। খালি হাতে এসেছো কেন? চলো এই খুশিতে কিছু খাওয়াও, সারাদিন কিচ্ছু খাইনি।
মানে কি মনন, তুমি বুঝতে পারছো না আমি কি বলছি?
হ্যাঁ পারছি তো।
দেখো মনন, নিজেকে হিমু আর আমাকে রূপা ভাববে না, আমি আর বাসায় যাব না।
ঠিক আছে।
ঠিক আছে মানে আমরা আজই বিয়ে করব, চলো।
চলো। শোনো না, যাওয়ার আগে কোথাও বসে কিছু খেয়ে নেব, আর দাও আংটিটা দাও।
মানে আংটি দিয়ে তুমি কি করবে?
বিক্রি করে দিয়ে আসি, বিয়ে করতে টাকা লাগবে না।
উফ, তুমি তুমি একটা ঢেঁড়স, তোমার কিচ্ছু করতে হবে না, আমি চলে যাচ্ছি, ওই ছেলেটাকে আমি বিয়ে করব।
ভালো থেকো।
নাও ধরো, 500 টাকা আছে, খেয়ে আমাকে উদ্ধার করো, আর হ্যাঁ আমি ভালোই থাকবো।
তিতলি চলে যায়, চলে যায়, চলেই যায়।
পরের দিন সকালে মনন সোজা তিতলির বাসায় গিয়ে হাজির। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ুয়া মনন আর কিছু পারুক না পারুক, কথা দিয়ে মানুষের মন গলানোটা খুব ভালোভাবেই পারে। তিতলির বাবাকে রাজি করাতে তার খুব বেশি হলে ঘন্টা দেড়েক লেগেছে। মেয়ের বাবা তো একরকম তার ফ্যান হয়ে গিয়েছে। এক সপ্তাহ পরে ধুমধাম করে বিয়ে হল মনন আর তিতলির। মনন সবার মতো না, লেখালেখি মননের নেশা এবং পেশা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর থেকেই সবাই বুঝতে পারে মনন সবার মতো না। সে কারোর সাথে তেমন একটা কথা বলতো না, সব সময় চুপচাপ থাকত, সারাদিন কি যেন ভাবত আর সারা রাত দিস্তা দিস্তা কাগজে লিখত। এমন সময় ওর পরিচয় হয় তিতলির সাথে। খাতা কলম ছাড়া একমাত্র তিতলির সাথে কথা বলতো মনন। কথা থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে। বিয়ে শুরুর কিছুদিন ভালো যাচ্ছিল, প্রায় বছর চারেক পর থেকে তিতলির অভিযোগের খাতা ভরতে থাকল।
তুমি যেভাবে সংসার করছো এভাবে জাস্ট হয় না, সংসার মুখের কথা না।
আমি কি এমন করেছি?
সেটাই তো সমস্যা, কিছুই করো না, ফর গড সেক কিছু করো, আমার বাপের পয়সা আর কতদিন চলবে?
তোমাকে কিছু না জানিয়ে তো আমি বিয়ে করিনি, বিয়ের আগে তো তোমাকে সবই জানিয়েছি, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজও না, বিয়ের অনেক আগে থেকেই তুমি আমার ব্যাপারে সবই জানতে।
হ্যাঁ জানতাম, তখন আমি অন্যরকম ছিলাম, কিন্তু বিয়ের পর তো আমি চেঞ্জ হয়েছি, ক্যাম্পাসে যাই না, ফ্রেন্ডের সাথে আড্ডাতে যাই না, সংসার করতে হলে এসব স্যাক্রিফাইস করতে হয় মনন।
আমি তো তোমাকে স্যাক্রিফাইস করতে বলিনি, আমি তো আগেই বলেছিলাম আমি ফ্রিডমে বিশ্বাস করি, তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো।
তাহলে একসাথে থাকার দরকারটা কি, আর মানেই বা কি?
এখানে একসাথে থাকা আর না থাকার প্রশ্ন আসছে কোত্থেকে? দুটো স্বাধীন মানুষ একসাথে থাকতে পারে না?
তোমার এসব কাব্যিক কথা প্রেম করার সময় ভালো লাগতো, এখন অসহ্য লাগে।
একজন আর্টিস্টের সাথে প্রেম করা যায়, সংসার করা যায় না।
বাবা ফোন করেছিল, আমাকে যেতে বলেছে।
ঠিক আছে যাও।
ঠিক আছে যাও মানে কি, তুমি আসবে না?
আমি গিয়ে কি করব, তোমাকে ডেকেছে তুমিই যাও, আমাকে তো আর ডাকেননি।
মনন, বাবা তোমাকে খুব জরুরি কিছু কথা বলতে রেখেছে, তোমাকে যেতে হবে।
কি জরুরি সে কথা আমি জানি। আমাকে ডিভোর্স দিতে চাইছো, তাই তো?
হ্যাঁ চাচ্ছি। তোমার সাথে এভাবে থাকা আমার পক্ষে সম্ভব না। এ ব্যাপারে তোমার কিছুই বলার নেই?
আমার আর কি বলার থাকতে পারে, তুমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছো। আর তাছাড়া তুমি তো জানোই আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো আমার সাথে থাকবে না, তখন আমি অবশ্যই তোমাকে থাকতে বলবো না। তুমি চাইলে চলে যেতে পারো, কাগজপত্র যা আছে সব পাঠিয়ে দিও, আমি জায়গা মতো সাইন করে দিব।
এত সহজে তুমি সবকিছু ছেড়ে দিলে?
আমি তো তোমাকে একবারও যেতে বলিনি, তুমি ইচ্ছে করলেই থাকতে পারো।
থাক, আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, আমি চলে যাচ্ছি। তুমি ওই রমা রায়ের সাথেই থাকো।
রমা রায়? কি সব আবোলতাবোল বলছ! রমা রায় একজন প্রকাশক, আমি একজন লেখক। একজন লেখক আর প্রকাশকের সাথে যে সম্পর্ক আমাদেরও তাই। তুমি শুধু শুধু এটাকে টেনে বেড়াচ্ছ।
আজকে দিনটার জন্য তুমি সারা জীবন পস্তাবে মনন।
তুমি আসলে কোনোদিনই আমাকে বুঝবে না তিতলি।
হয়তো।
তিতলি বাবার বাড়ি যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার সময় একটা চিঠিও রেখে গেছে। চিঠিতে রাগ, অভিমান, ক্ষোভ, অভিযোগ ছাড়া আর কিছুই নেই। তিতলি মারা যাওয়ার পরই মনন জানতে পারে তিতলি অন্তঃসত্ত্বা ছিল। মনন এমনিতে খুব চাপা স্বভাবের, তিতলি ছাড়া কারোর সাথে তেমন একটা কথা বলতো না। তিতলির সাথে নানা কারণে তার কিছুদিন যাবৎ ঝামেলা হচ্ছিল ঠিকই, কিন্তু তিতলিকে সে আজও প্রচন্ড ভালোবাসে। তিতলি চলে যাওয়ার পর সে ভালোবাসা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। এতদিনে মননের নিজের একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে। খুব আহামরে টাকা ইনকাম না করলেও লেখালেখির জগতে বেশ নাম কামিয়েছে মনন। তবু কেন যে তিতলি তাকে নিয়ে এত অভিযোগ ছিল কে জানে। মনন সিদ্ধান্ত নেয় এখনকার সব কিছু ছেড়ে সে চলে যাবে, শহর থেকে দূরে কোথাও গিয়ে থাকবে, যেখানে কোনো কোলাহল নেই, কোনো ফ্যান ফলোয়ার কিচ্ছু নেই, কোনো অটোগ্রাফ নেই, কোনো ফটোগ্রাফ নেই, একদম নিরাপদা, একাকিত্ব আর তিতলির সুন্দর স্মৃতিগুলো নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেবে সে। মনন মানুষ হিসেবে অত্যন্ত ভালো, কোনোদিন কোনো মানুষের কোনো ক্ষতি করেছে বা সুযোগ নিয়েছে বলে মননের মনে হয় না। বাবা মারা গেছে ছোটকালে, ভাইয়ের কাছেই মানুষ। তার এত সব লেখালেখি উদাসীনতা দেখে ভাই আর ভাবিতাকে দুই চোখে সহ্য করতে পারে না। সে যে কত বছর আগে বাড়িঘর ছেড়ে চলে এসেছে আজও যায়নি। এত বড় পৃথিবী পুরোটাই এখন মননের, যেদিকে দু চোখ যায় যেতে পারে, কোনো বাধা নেই, মায়া নেই, পিছু টানো নেই। শহরের সব কিছু গুটিয়ে মনন চলে গেল চিটাগাং শহরে।
হ্যালো, সোহান বলছেন?
হ্যালো, হ্যাঁ বলছি, কে বলছেন?
আমি মনন আহমেদ।
ও স্যার, স্যার সালাম স্যার, স্যার আপনি আমাকে মনে রেখেছেন?
হ্যাঁ রেখেছি।
স্যার পত্রিকায় আপনার স্ত্রীর ব্যাপারটা শুনলাম, খুব খারাপ লেগেছে স্যার।
ও আচ্ছা, আপনি চিটাগাং থাকেন না?
স্যার আপনি প্লিজ আমাকে তুমি করে বলুন, আমি চিটাগাং এ আছি স্যার।
আচ্ছা, তোমার সাথে আমার খুবই জরুরি কিছু কথা আছে।
জি স্যার বলুন।
না ফোনে না, তুমি সি ভ্যালি হোটেল চিনো?
হ্যাঁ স্যার চিনি তো। স্যার আপনি চিটাগাং এ এসেছেন?
হ্যাঁ, কিন্তু কেউ জানে না, তুমিও কাউকে বলবে না, চুপচাপ এখানে চলে আসো, রুম নাম্বার 209। কতক্ষণ লাগতে পারে?
এই তো স্যার আধা ঘন্টা, আমি এখনই বের হচ্ছি স্যার।
ঠিক আছে, আর মনে আছে কি বলেছি? ভুলেও কেউ যেন না জানে।
আচ্ছা ঠিক আছে স্যার, আমি কাউকে জানাবো না, আমি আসছি স্যার।
স্যার আসবো?
আরে হ্যাঁ হ্যাঁ এসো।
স্যার আপনি চিটাগাং এসেছেন কাউকে না জানিয়ে, কোনো সমস্যা হয়েছে স্যার?
না ঠিক সমস্যা না, লেখালেখির জীবন থেকে অবসর নিয়েছি।
হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলেন স্যার?
তোমাকে সবই বলবো, আমাকে তোমার একটু হেল্প করতে হবে।
অবশ্যই করব স্যার, আমাকে শুধু বলুন কি করতে হবে।
আপাতত আমাকে একটা বাসা খুঁজে দিতে হবে, আমি ঠিক করেছি এখন থেকে এখানেই থাকব।
জি স্যার, কোনো সমস্যা নেই, পাশেই একটা অ্যাপার্টমেন্ট আছে, আর এখান থেকে শহরে মুভ করাটা খুব ইজি। আমি অ্যাপার্টমেন্টে বলে বাসার ব্যবস্থা করে দিচ্ছি।
না, আমি এখানে থাকব না। এখানে থাকা আর ঢাকায় থাকা তো একই কথা। আসলে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম। ওর মৃত্যুর জন্য আমার এই লেখালেখি, এই অন্যমনস্কতা একরকম দায়ী। এজন্যই আমি সবকিছু থেকে দূরে চলে এসেছি। আমি আর ওই জীবনে ফিরে যেতে চাই না। আশা করছি তুমিও কাউকে কিছু বলবে না।
না স্যার, আমি কাউকে কিছু বলবো না।
তুমি আমাকে শহর থেকে খানিকটা দূরে একটা বাসা খুঁজে দেবে, যেখানে কেউ আমাকে চিনবে না। আলিশান ফ্ল্যাটের কোনো দরকার নেই, ছোট্ট একটা বাসা হলেই চলবে।
তাহলে তো স্যার একটু খুঁজতে হবে, সপ্তাহখানেক সময় লাগবে।
ঠিক আছে, সমস্যা নেই, তুমি আস্তে ধীরে খুঁজতে থাকো। আর হ্যাঁ, শুধু একটা রিকোয়ারমেন্ট আছে।
জি স্যার বলুন, আমি চেষ্টা করব।
বাসাটা পাহাড় আর সমুদ্রের মাঝামাঝি হলে ভালো হয়।
জি স্যার, আমি তাহলে পতেঙ্গার দিকে খোঁজ নিচ্ছি, ওদিকে পাওয়া যেতে পারে। আর শহর থেকে অনেকটা দূরেও তো, তাই তেমন কোনো কোলাহল নেই।
ঠিক আছে, আজ তাহলে এসো।
জি স্যার।
আরেকটা কথা, ভুলেও কাউকে বলবে না আমি এখানে আছি। এই মুহূর্তে সাংবাদিকদের কোন রকম প্রশ্নোত্তরের সম্মুখীন আমি হতে চাই না।
আই আন্ডারস্ট্যান্ড স্যার, আমি কাউকে কিচ্ছু বলবো না। আসি স্যার, আসসালামু আলাইকুম।
সোহানের সাথে মনন আহমেদের দেখা হয়েছিল বইমেলায়। তার সাথে সেলফি তোলার জন্য গাড়ির পেছন পেছন প্রায় 20 মিনিট দৌড়েছিল। তখনই মনন শুনেছিল সোহান চিটাগং থেকে এসেছিল শুধুমাত্র তার সাথে দেখা করবার জন্য। চিটাগংয়ে মনন আহমেদের অনেকেই আছে, কিন্তু তার কেন যেন মনে হয়েছিল এই ছেলেটি তাকে হেল্প করবে এবং কাউকে কিছু বলবে না। লেখকদের সিক্স সেন্স হয়তো অনেক বেশি কাজ করে। ছেলেটি কয়েকদিনের মধ্যেই মনন আহমেদকে বাসা খুঁজে দিল, যেমনটি সে চেয়েছিল ঠিক তেমনটি। একপাশে সমুদ্র, একপাশে পাহাড়, চারতলার উপরে ছোট্ট দুই রুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং আর একটা খোলা বারান্দা। রাতে বারান্দায় গিয়ে দাঁড়ালে উত্তর দিকে সমুদ্র আর দক্ষিণ দিকে পাহাড় দেখা যায়। বাড়িটা বেশ পছন্দ হয়েছে মননের। নিচের তিনটা তলায় মানুষ থাকে না, কিসে যেন অফিস। বিকেল 5টার পর অফিস বন্ধ হয়ে গেলে সব কিছু একদম নীরব হয়ে যায়। সারা বিল্ডিং মিলে মনন একাই। সারা দিন মনন লেখালেখি করে সন্ধ্যা হলে সমুদ্রের পাড়ে হাঁটতে যায়। এই একাকিত্ব আর নীরবতায় ডুবে গেছে মনন।
এখানে এসেছি প্রায় 15 দিন হয়ে গেল, এর আগে কখনো এত একা থাকিনি। এই একাকিত্বের অনুভূতি আসলে বলার মতো না। কাল এখানকার একটা পুরনো লাইব্রেরিতে গিয়েছিলাম, দিনের অনেকটা সময় কাটে ওখানে, সন্ধ্যেটা সমুদ্রের সাথে। রাত হলেই আমি আমার আশেপাশে তিতলিকে অনুভব করতে পারি। আমি জানি এটা সম্ভব নয়, মানুষ মরে গেলে আর কখনোই ফেরে না, কিন্তু মানুষের ডিএনএ কখনো মরে না। একবার একজন ডাক্তারের সাথে এই নিয়ে অনেক আলোচনা হয়েছিল, সে বলল মানুষের ডিএনএ নাকি মরে না, ধুলো হয়ে এই প্রকৃতিতেই থেকে যায়, ডিএনএ তো কোনো মৃত্যু নেই। আমার আশেপাশেও হয়তো তিতলির ডিএনএ আছে, তাই আমি অনুভব করতে পারি। কিন্তু কি আশ্চর্য, তিতলি এখন আর তার উপস্থিতি জানান দিতে পারে না। একদিন আমিও হয়তো চলে যাব, ধুলো হয়ে মিশে থাকব, কিন্তু কিছুতেই জানান দিতে পারব না। এ সময় আবার কে ফোন দিচ্ছে? হ্যালো
স্যার, আমি সোহান।
হ্যাঁ বলো।
স্যার, আমি কি আপনাকে বিরক্ত করলাম?
কিছুটা, এই সময়টা আমি নিজের মতো থাকি।
ও সরি স্যার, আমি তাহলে পরে ফোন করব।
না না, ঠিক আছে বলো।
স্যার, কাল আমার বাসায় একটা অনুষ্ঠান আছে, আমার ছোট বোনের জন্মদিন। আমার মতো আমার ছোট বোনও আপনার বিরাট বড় ফ্যান।
সোহান, তুমি তো জানো আমি কোথাও যাই না।
না স্যার, সেটা জানি, আপনাকে আসতে হবে না স্যার। আপনি যদি আমার ছোট বোনকে একটা অটোগ্রাফ দিতেন তাহলে খুব খুশি হতো।
ও আচ্ছা, ঠিক আছে, কাল তাহলে লাইব্রেরিতে চলে এসো, আমি থাকবো।
জি স্যার, থ্যাংক ইউ স্যার, আমি কাল আসবো।
ঠিক আছে
স্যার। আপনার ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো?
না, সমস্যার আর কি হবে।
ঠিক আছে স্যার, কিছু লাগলে আমাকে অবশ্যই জানাবেন স্যার।
আচ্ছা ঠিক আছে, আর শোনো, তোমার ছোট বোনকে আমার পক্ষ থেকে শুভকামনা দিয়ে দিও।
জি স্যার, থ্যাংক ইউ স্যার।
ঠিক আছে, রাখছি। বাহ, বেলি ফুলের গন্ধ! আশেপাশে মনে হয় বেলি ফুলের গাছ আছে। গন্ধটা তো বেশ তাজা, মাত্রই ফুল ফুটেছে হয়তো। বাহ!
স্যার, আমি লাইব্রেরির সামনে।
ও সোহান, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম, আমি তো আজ বের হইনি।
ও আচ্ছা, তাহলে কি আমি আপনার বাসে আসবো স্যার?
হ্যাঁ চলে এসো।
জি স্যার, আমি আসছি তাহলে।
স্যার! ও সোহান, এসো এদিকে এসো।
আপনি এখানে কি করছেন স্যার?
খুঁজছি।
খুঁজছেন? কি খুঁজছেন?
বেলি ফুলের গাছ।
বেলি ফুলের গাছ? কেন স্যার? আপনার যদি গাছ লাগে আমি আজই আনিয়ে দিচ্ছি।
আরে না না, সেরকম কিছু না। আসলে প্রত্যেকদিন রাতে আমার ঘরে বেলি ফুলের গন্ধ পাই, খুব তীব্র গন্ধ, তাই গাছটা খুঁজতে বের হলাম। কিন্তু মুশকিল হচ্ছে, আশেপাশের কোথাও তো কোনো বেলি ফুলের গাছই নেই।
হ্যাঁ স্যার, এটা তো সমস্যা তাহলে।
যাই হোক, সেসব পরে দেখা যাবে। দাও, তোমার ছোট বোনের জন্মদিনের উপহারটা আগে দিয়ে দিই।
জি স্যার, এই তো।
ওর নাম যেন কি?
মোহনা।
মোহনা, বাহ সুন্দর, নাও এই নাও।
থ্যাংক ইউ স্যার। স্যার এইটা রাখেন।
এসব আবার কি?
স্যার কিছু খাবার আর মিষ্টি, আপনি তো যাবেন না তাই আমি নিয়ে এলাম।
বাহ ভালোই করেছ, নিজের হাতের ভয়ঙ্কর বাজে রান্না খেতে খেতে মুখের স্বাদই নষ্ট হয়ে গেছে। দাও।
স্যার আমি আসি তাহলে আজ।
ঠিক আছে এসো। বাহ আজ অনেক খেলাম, রান্নাটা বেশ হয়েছিল। আরে মিষ্টির প্যাকেটটা কোথায় যেন রাখলাম? ও আচ্ছা, ওই রুমে। এই রুমে তো বেলি ফুলের গন্ধটা ভয়ঙ্কর বেশি। বাসায় ওঠার পর থেকে এই রুমে তো খুব একটা আসা হয়নি, হয়তো এই রুমে কোনো বেলি ফুলের টব আছে। দেখি, না ফুলের টব তো দেখছি না। এ কি, টেবিলের উপর বেলি ফুলের মালা! এখানে বেলি ফুলের মালা এলো কোত্থেকে? মালাটা থেকেই তো ঘ্রাণ আসছে, একেবারে তাজা মালা। কিন্তু এখানে এত রাতে কে এসেছিল? মালাই বা এলো কোত্থেকে? বেড়াল আসারও সময় পায় না। মালাটা কি নেব? আচ্ছা নিয়েই যায়। ঘ্রাণটা ভয়ঙ্কর সুন্দর, পাশে রেখে ডায়েরি লিখতে বসব।
এরপর থেকে প্রায় প্রতিদিন মনন মাঝরাতে পাশের ঘরের টেবিলের উপর একটা করে তাজা বেলি ফুলের মালা পেত। ঘরের আলো না জ্বালালেও বেলি ফুলের মালাটা স্পষ্ট দেখা যায়। সে ফুলের কি ভয়ঙ্কর তীব্র গন্ধ, মনন কিছুতে বুঝে উঠতে পারছে না কিভাবে হচ্ছে এসব। রাত হলে সে ওই ঘরে গিয়ে ফুলটা নিয়ে আসে, শোবার ঘরে টেবিলের পাশে বসে লিখতে থাকে, কিন্তু কিছুই লিখতে পারে না। সে ফুলের গন্ধে কেমন যেন একটা ঘোর লেগে থাকে মননের। সে অনেক চেষ্টা করেও আশেপাশে কোনো বেলি ফুলের গাছ আবিষ্কার করতে পারেনি। এরপর বেশ কিছুদিন পার হয়ে গেল, মনন ভাবল আজ সারাদিন সে কোথাও বেরোবে না।
সারাদিন সে ঘরে বসে থাকবে এবং দেখবে কি প্রতিদিন তার জন্য মালা রেখে যায়। বিকেল থেকে সে ঠায় বসে থাকলো ওই ঘরে, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। কিন্তু টেবিল যেমনটা ছিল ঠিক তেমনটি আছে। একটানা বসে থাকতে থাকতে কখন যেন মননের একটু তন্দ্রা চলে এসেছিল। হঠাৎ কিসে যেন খুট করে একটা শব্দ হলো। রাত তখন আড়াইটা। মনন চোখ খুলে দেখে টেবিলের উপর একটা মেয়ে গুটিসুটি মেরে বসে আছে। মেয়েটা সারা শরীরে কেমন যেন ছোপ ছোপ দাগ, অনেকটা সাপের চামড়ার মতো। তার চুল এত বড় যে চুল দিয়ে সারা শরীর ঢেকে আছে, মুখ দেখা যাচ্ছে না। মেয়েটা গুনগুন করে কি যেন গাচ্ছে, মাঝে মাঝে কথাও বলছে। মননের হাত পা সব ঠান্ডা হয়ে গেল, তার সারা শরীর যেন হিম হয়ে গেছে। তার শরীরে যেন আর কোনো শক্তিই নেই, তাকে যেন কেউ জোর করে বসিয়ে রেখেছে চেয়ারে।
কে তুমি? কি হলো, কথা বলছো না কেন? কে তুমি? আরে কই গেল, আমি কি চোখে ভুল দেখলাম? বেলি ফুল? তাহলে কি ওই মেয়েটাই বেলি ফুল রেখে যায়?
ব্যাপার, দরজা খুলে না কেন?
কে আপনি?
আমি আমি আপনার অনেক বড় ফ্যান স্যার।
তো আমি কি করতে পারি
স্যার? প্রফেশনালি আমি একজন জার্নালিস্ট।
এখানেও সাংবাদিক? দেখেন, আমি কোনো ইন্টারভিউ দিতে পারবো না, আপনাদের যন্ত্রণায় চাঁদে গিয়েও শান্তি নেই দেখছি।
না না স্যার, আপনি ভুল বুঝছেন, আমি কোনো ইন্টারভিউ নিতে আসিনি। আমি আপনার স্ত্রীর কথা শুনেছি, আর আমি এটাও জানি আপনি সবকিছু ছেড়ে চলে এসেছেন।
হ্যাঁ এসেছি, এখন বলুন কি দরকারে আমার কাছে এসেছেন।
স্যার আমি আপনার একটা বায়োগ্রাফি লিখতে চাই।
আমার বায়োগ্রাফি লেখার কিচ্ছু নেই, আপনি এখন আসুন।
স্যার স্যার শুনুন,
হ্যালো সোহান, তুমি কোথায়?
স্যার আমি তো বাসায়।
বিকেলের দিকে একবার এদিকে এসো তো।
ঠিক আছে স্যার, কোনো সমস্যা কি স্যার?
তুমি এসো তারপর বলছি।
ঠিক আছে স্যার, আমি আসছি।
ও সোহান, তুমি বসো, আমি আসছি। সোহান, আমি যে এখানে আছি সেটা কি তুমি আর কাউকে বলেছ?
না স্যার, আমি তো কাউকে বলিনি। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে?
না, আমার এখানে গত দুদিন আগে একটা মেয়ে এসেছিল, পরিচয় দিল সে নাকি সাংবাদিক, আমার একটা বায়োগ্রাফি করতে চায়। কিন্তু আমি যে এখানে আছি সেটা তো তুমি ছাড়া আর কেউ জানে না, তাই ভাবছিলাম তুমি হয়তো কাউকে বলেছ।
না স্যার, আপনি বারণ করার পর কাউকে বলার তো প্রশ্নই আসে না।
মেয়েটা মনে হয় আজকেও আসবে, তাই তোমাকে ডেকেছি। দেখো তো চিনতে পারো কিনা।
ঠিক আছে স্যার।
আচ্ছা সোহান, তোমরা কি এই এলাকার স্থানীয়? মানে তোমার জন্ম কি এখানেই?
না স্যার, জন্ম এখানে নয়, তবে স্থানীয়ই বলা যায়। আমার বয়স যখন 4 বছর তখন থেকেই থাকি। আগে আমরা ফরিদপুরে থাকতাম, তারপর বাবার বদলি হলো এখানে, আর তখন থেকেই এখানে থাকা আর কি।
ও, তোমার বাবা কি এখনো চাকরি করছেন?
না স্যার, এখন আর চাকরি করছে না, অবসরে গিয়েছে প্রায় 5 বছর, কিন্তু এখানেই প্রায় সবকিছু সেটেল হয়ে গেছে, তো তাই আমরা এখানেই থেকে গিয়েছি।
তাহলে তো তোমাদের একরকম স্থানীয়ই বলা যায়।
জি স্যার। কেন বলুন তো, আর হঠাৎ এই প্রশ্ন করলেন, কোনো সমস্যা হয়েছে নাকি?
না ঠিক সমস্যা না, তবে একটা ইনফরমেশন দরকার ছিল।
হ্যাঁ স্যার বলুন না।
আচ্ছা সোহান, এ বাড়িতে কি কখনো কোনো অপমৃত্যু বা দুর্ঘটনা ঘটেছিল?
না তো স্যার। কেন, কি হয়েছে?
না না, এমনিই জিজ্ঞেস করছি। আসলে ভাবছিলাম একটা ভৌতিক উপন্যাস লিখব, তাই বাড়ির ব্যাকগ্রাউন্ডটা জানতে চাচ্ছিলাম আর কি।
না স্যার, ভূতের ঘটনা এখানে নেই, তবে এলাকায় নাকি অনেক বড় একটা সাপ আছে। মাঝে মধ্যে বের হয়, কিন্তু সাপটাকে কেউ কোনোদিন মারতে পারেনি। বরং যারা যারা চেষ্টা করেছে তারা কোনো না কোনো ইনসিডেন্টে মারা গেছে।
তার সাপটাকে তুমি কি কখনো দেখেছো?
না স্যার, আমি কখনো দেখিনি। তবে মানুষের মুখে শুনেছি সাপটা নাকি এতই বড় যে সমুদ্রে নামলে মনে হয় পুরোটা সমুদ্র জুড়েই সাপটা।
আচ্ছা সোহান,
আমি দেখছি স্যার।
দেখো, নিশ্চয়ই ওই মেয়েটাই এসেছে।
কে আপনি?
আমি কাজল। মনন স্যার কি বাড়িতে আছে?
হ্যাঁ আছে, ভেতরে আসুন।
ও চলে এসেছেন। সোহান, এনার কথাই তোমাকে বলেছিলাম।
আচ্ছা স্যার, আমি দেখছি।
দেখছেন মানে কি দেখবেন আপনি? আমি কি এখানে চুরি করতে এসেছি নাকি মারামারি করতে এসেছি? আর আমি আপনার সাথে কেন কথা বলবো? আমি স্যারের সাথে কথা বলতে এসেছি, ওনার সাথেই কথা বলবো।
হ্যাঁ, কিন্তু স্যারের সাথে কথা বলতে হলে আগে আমার সাথে কথা বলতে হবে।
আপনার সাথে আমি কথা কেন বলতে যাব? আপনি কি স্যারের অ্যাসিস্ট্যান্ট?
অ্যাসিস্ট্যান্ট মানে কি? আর হ্যাঁ, ধরুন স্যারের অ্যাসিস্ট্যান্টই। এখন সোজা করে বলুন তো, কেন স্যারকে বিরক্ত করছেন?
আপনি বললে তো হবে না মিস্টার
সোহান। বাই দ্য ওয়ে, আমার নাম সোহান।
হোয়াট এভার, আমি তো আপনার কাছে আসিনি। আর স্যার কি বলেছে আমি বিরক্ত করছি স্যারকে?
অবশ্যই বলেছে, না হলে তো আর এই জায়গায় এসে আমি বড়বড় করতাম না। আর আপনার মতো বিনা দাওয়াতে মেহমানদের নিয়ে স্যার অতি মাত্রা বিরক্ত। আর স্যারের যদি বায়োগ্রাফি লেখার ইচ্ছা থাকে তাহলে সে নিজে নিজে বায়োগ্রাফি লিখবে। এখন আপনি আসুন।
ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু স্যার, আমি আবার আসবো।
দেখলে কি ঝামেলা মাথায় নিয়ে ঘুরছি আমি?
জি স্যার, এ তো দেখছি ভারী সমস্যা, কোনো কথাই কানে তোলে না। আপনি টেনশন নেবেন না স্যার, ও মনে হয় আর আসবে না।
আসবে আবার না, কালই দেখবে আবার ঠিকই চলে এসেছে। যাই হোক সোহান, তুমি আজ তাহলে এসো।
জি স্যার, আমি আসছি তাহলে। আর উপন্যাসের ব্যাপারটা কোনো হেল্প লাগলে আমাকে বলবেন স্যার।
কোন উপন্যাস?
ওই যে স্যার আপনি বললেন একটা ভৌতিক উপন্যাস লিখবেন।
ও হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, কোনো দরকার লাগলে আমি তোমাকে ডেকে নেব।
জি স্যার। স্যার আমি আসছি তাহলে।
কুয়াশা।
আমরা আজকে শুনছি এক অদ্ভুত ছেলের গল্প, যার নাম মনন, যার নাকি স্ত্রী ছাড়া মনের কথা বলবার মতন কোনো মানুষই ছিল না, তার স্ত্রী তিতলি। আমরা বেশ প্রথম পর্বে দেখে ফেলেছি যে তিতলির খুব করুণ মৃত্যু হয়েছে কার অ্যাক্সিডেন্টে। আর মনন লেখালেখি করে, ভীষণ চুপচাপ একজন মানুষ, একা একা থাকে। আর তিতলির মৃত্যুর পরই সে চলে যায় চট্টগ্রামে, অর্থাৎ চিটাগাং এ চলে যায়। সেখানে একটি বাড়ি ভাড়া নেয় এবং সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটছে। প্রতিদিন মাঝরাতে তার ঘরে একটা কড়া বেলি ফুলের গন্ধ সে পায়। তারপর গিয়ে দেখে একটি বেলি ফুলের মালা রাখা, একদম তাজা। তো যাই হোক, আমরা এর পরের পর্বে চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে। খুব ইন্টারেস্টিং গল্প আজকে, আসুন তাহলে দ্বিতীয় পর্ব শুনি, তারপরে আবারও ফিরছি।
গত দুদিন ধরে আমার সাথে যা হচ্ছে তার কিছুই আমি বুঝতে পারছি না। দুদিন ধরে আমি ঘর থেকে বেরই হইনি। আমি যা আমার চোখে দেখছি তা কি সত্যি নাকি সবটুকু আমার মস্তিষ্কের কল্পনা? গত দুদিন আমি লিখতেও বসিনি। জীবনে প্রথমবারের মতো কোনো কাজ ছাড়া আমি দুদিন না লিখে থাকলাম। কেন আমার সাথে এমন হচ্ছে তার কোনো ব্যাখ্যা আমি দাঁড় করাতে পারিনি। গত দুদিন ধরে একটা মেয়ে আসছে, কাজল নাম। মেয়েটা আমার একটা বায়োগ্রাফি করতে চায়। মেয়েটা যেদিন থেকে আসছে তার আগের রাত থেকেই আমার পাশের ঘরে আমার সাথে অতি অদ্ভুত এবং অবিশ্বাস্য ঘটনা ঘটছে। আমার টেবিলের ওপর একটা বেলি ফুলের মালা পড়ে থাকে। একটা মেয়ে টেবিলের কোনায় বসে থাকে। আমি অনেক চেষ্টা করেছি তার সাথে কথা বলতে, কিন্তু মেয়েটা আমার সাথে কোনো কথাই বলে না। আমি তার সামনে থেকেও সরে আসতে পারি না। মনে হয় কিছু একটা যেন আমাকে জোর করে ওর সামনে বসিয়ে রাখে। এর পুরোটাই কি আমার কল্পনা? কল্পনার কোনো কিছুর তো বাস্তব কোনো অস্তিত্ব থাকতে পারে না। তাহলে বেলি ফুলের মালাগুলো কেন এখনো তাজাই আছে আমার হাতে? কিছুই বুঝতে পারছি না। সে কি আমার কাছে কিছু চায়? আমাকে কি কিছু বলতে চায়? তাহলে বলে না কেন? আজও হয়তো আসবে। আজও কি একইভাবে কোনো বাজ পড়বে, অথবা কোনো বেড়াল আমার মনোযোগ সরিয়ে নেবে, অথবা হঠাৎ ইলেকট্রিসিটি চলে যাবে আর তারপর দেখব আমার সামনে কেউ নেই? সোহান বলেছে এই এলাকায় তেমন কোনো ঘটনা নেই। হতে পারে সোহান জানে না, কিছু আছে নিশ্চয়ই। অতিপ্রাকৃত কোনো কিছুতে আমি বিশ্বাস করি না তা নয়। একজন লেখক হিসেবে এসব বিশ্বাস করা কতটা যুক্তিযুক্ত তা আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের কল্পনার বাইরেও অনেক কিছুই আছে এই পৃথিবীতে। এই মুহূর্তে আমি অপেক্ষা করছি, কখন সেই মাতাল করা ঘ্রাণ আসবে, আমি আবার কাঠের পুতুলের মতো বসে থাকব তার সামনে। আর তারপর, তারপর কি আমি নিজেও জানি না। কে তুমি? কেন আসো আমার কাছে? কেন কথা বলছো না আমার সাথে? যদি আমাকে কিছু বলতে চাও বলো, আমি কিছুদিনের মাঝে এই বাসা ছেড়ে চলে যাব। তুমি কি আমার সাথে কথা বললে? মানে মানে তুমি কি আমাকে কিছু বললে?
ঠিকই শুনেছিস, এখান থেকে কোথাও যেতে পারবে না।
কিন্তু কিন্তু কেন? আমি আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? মানে কি এসবের? আমাকে কেন যেতে দেবে না? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি।
আমি কাল আবার আসবো।
এই এই শোনো শোনো,
বিরক্ত করলাম?
হ্যাঁ করেছেন। আপনি যখনই আসেন আমি তখনই বিরক্ত বোধ করি।
সরি স্যার। স্যার এক গ্লাস পানি হবে?
হুম হবে, কিন্তু পানিটা খেয়ে আপনি সোজা চলে যাবেন।
ঠিক আছে স্যার।
ঠিক আছে, আপনি এখানেই দাঁড়ান, আমি পানি নিয়ে আসছি। আরে এ কি, আপনি ভেতরে চলে আসছেন যে? আপনাকে না ওখানেই দাঁড়িয়ে থাকতে বলেছিলাম।
স্যার আমি আপনাকে নিয়ে কিছু পড়াশোনা করেছি, আপনার কিছু সাক্ষাৎকারও দেখেছি ইউটিউবে, সেটার উপর বেস করে আমি বায়োগ্রাফির ভূমিকাটা শুরু করে দিয়েছি। আপনি কি একবার দেখতে চান?
শুরু করে দিয়েছেন মানে কি? আমি তো আপনাকে অনেক ভালো করে বলে দিয়েছি আমি কোনো বায়োগ্রাফি লেখাতে চাই না, আপনি তবুও কোন সাহসে শুরু করেছেন? আপনি কি চান আমি কোনো আইনগত ব্যবস্থা নিই আপনার বিরুদ্ধে? আর এছাড়া তো কোনো উপায়ও দেখছি না আপনার উৎপাত থেকে বাঁচার।
ঠিক আছে স্যার, আপনি তাহলে পুলিশকে খবর দেন, আমি এখানেই বসছি পুলিশ আসা পর্যন্ত।
দেখেন, আমি সারা রাত ঘুমাইনি, আমার মাথাটা ভীষণ ভাবে ধরে আছে, আপনি প্লিজ আমাকে জ্বালাবেন না, আপনি এখন আসুন।
আপনার বাসায় তো মনে হয় স্যার কোনো ওয়াইফাই কানেকশন নেই, আর আমি যতদূর জানি আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই, আপনি সারা জেগে জেগে বোর হয়ে যান না স্যার?
না, ওই না, সারা রাত ভূতের সাথে গল্প করি।
ভূতের সাথে? আপনার বাসায় কি ভূত আছে স্যার? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে বায়োগ্রাফিতে।
আপনি যাবেন এখান থেকে নাকি আমি বেরিয়ে যাব?
হ্যালো, সোহান বলছেন?
হ্যাঁ বলছি, আপনি কে বলছেন?
আমি কাজল, মনন স্যারের বাসায় দেখা হয়েছিল।
ও আচ্ছা, আপনি আমার নাম্বারও জোগাড় করে ফেলেছেন, কি ব্যাপার বলুন তো।
আপনি প্লিজ আমার কথা শুনুন, কথার মাঝখানে কোনো কথা বলবেন না, আমার কথা শেষ হলে তারপর আপনি বলবেন।
স্যারের বায়োগ্রাফি করার ব্যাপারে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, অন্য কোনো কথা থাকলে বলুন।
আমাকে তো কথা বলার সুযোগই দিচ্ছেন না, তাহলে আমি কিভাবে বলবো?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলুন।
স্যারের বায়োগ্রাফি করাটা খুব দরকার, স্যার নিজেকে গুটিয়ে নিয়েছে, সে কোনোদিন আর কাউকে কোনো কিছু বলবে না, কিন্তু আমরা যারা তার লেখা পড়ে পড়ে বড় হয়েছি তাদের কি জানার অধিকার নেই? আচ্ছা, আপনার কি স্যারের ব্যাপারে কোনো কিউরিয়াসিটি নেই?
হ্যাঁ আছে, কিন্তু যেখানে স্যার নিজেই চান না সেখানে আপনি তো তাকে ফোর্স করতে পারেন না।
হ্যাঁ আমি জানি স্যার চান না, সেই জন্যই তো আমি আপনার হেল্প চাচ্ছি।
তো বলুন, আমি আপনাকে কি হেল্প করতে পারি?
স্যার তো আমার সাথে কোনো কথাই বলতে চান না, কিন্তু আপনাকে স্যার অনেক বিশ্বাস করে, আপনি স্যার সাথে কথা বলবেন, তার ব্যাপারে জানতে চাইবেন, স্যার যখন আপনার সাথে কথা বলবে সেগুলো রেকর্ড করে আনবেন।
না না না, এ তো রীতিমতো বিট্রে করা, আমি এটা করতে পারবো না।
দেখুন, বায়োগ্রাফিটা লেখা শেষ হলে আমি নিজে স্যারের কাছে যাব, তারপর তাকে আমি পুরো ব্যাপারটা বলবো, তারপর স্যার যদি অনুমতি দেয় তবেই আমি বইটা প্রকাশ করব, তার আগে পাবলিশ করব না। দেখুন, আমি এতটুকু বিশ্বাস করি যে আমি বায়োগ্রাফিটা শেষ করলে স্যার সেটা অবশ্যই পছন্দ করবেন, এতটুকু বিশ্বাস করি বলেই তো আমি কাজটা করার সাহস পেয়েছি, আমি নিজে স্যারের একজন অনেক বড় ফ্যান, তার মনে কষ্ট দিয়ে আমি কোনো কিছুই করব না, প্লিজ হেল্প মি।
আচ্ছা ঠিক আছে, পরশু স্যার আমাকে দেখেছে, আমি যাব একবার, তখন দেখব কত কি করা যায়। আর শুনুন, আপনার ফোন কলটা আমি রেকর্ড করে রেখেছি, কোনো কারণে যদি আপনি স্যারকে না জানিয়ে বইটা পাবলিশ করেন তাহলে আপনার জন্য ভালো হবে।
ইউ ক্যান ট্রাস্ট মি।
আমাদের আশেপাশে এমন অনেক ঘটনাই ঘটে যায় যার কোনো ব্যাখ্যা আমরা দাঁড় করাতে পারি না, মননের সাথে যা হচ্ছে তারও কোনো ব্যাখ্যা নেই। মনন শুধু সোহানের কাছেই না, এলাকার আরো অনেকের কাছে খোঁজ নিয়েছে যে এই বাসায় কোনো ঘটনা ঘটেছে কিনা, কিন্তু সে যেখানে থাকে তার আশেপাশে তেমন কোনো বাসা বাড়ি নেই, যা আছে তা হলো দু একটা করে ফ্যাক্টরি, বাসা থেকে কিছুটা দূরে একটা বস্তির মতো আছে, সেখানে যাবে কি না তা অনেকবারই ভেবেছে মনন। এমনিতেই চিটাগাংয়ের ভাষা খুব একটা বোঝে না মনন, তার উপরে তারা একেবারে লোকাল, তাদের সাথে কথা বলা তো রীতিমতো যুদ্ধ করার সমতুল্য। কিন্তু অন্য কোনো উপায় না পেয়ে মনন বস্তির দিকে গেল, গিয়ে প্রথমে এক বয়স্ক লোকের সাথে দেখা হলো, তার কাছে জিজ্ঞেস করে জানতে পারল ওই বাড়ির কোনো ঘটনা নেই, আবার একেবারে নেই বললেও হয় না, ওই বাড়িটা ভাড়া হয় অনেক কষ্টে, কারণ ওখানে যারাই ওঠে তারাই কোনো না কোনো অপঘাতে মারা যায়, কিন্তু এর কারণ আজ পর্যন্ত শুধু একটি রহস্য যার উন্মোচন কেউ করতে পারেনি। মনন কিছুটা বুঝতে পারছে যে মেয়েটা বেলিফুল নিয়ে আসে সেই মেয়েটা কোনো না কোনো ভাবে এই ঘটনার সাথে জড়িত, কিন্তু এই শুরুটা আসলে কিভাবে হয়েছিল, মেয়েটা কোথা থেকে এখানে এসেছে, সে কি কখনো এই বাড়িতে ছিল, কোনো উপায় তো নিশ্চয়ই আছে জানার, কিন্তু কিভাবে এর শেষ পর্যন্ত পৌঁছতে হলে মননের এই বাসাটায় থাকা জরুরি, কিন্তু এই বাসায় এভাবে থাকা সম্ভব নয়। বস্তি থেকে ফিরে আসার সময় সে পাশের স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে যায়, ইমাম সাহেব বাসায় গিয়ে মিলাদ পড়িয়ে আসে, কিন্তু যাওয়ার সময় বলে যায় সে যেন যত দ্রুত সম্ভব বাসাটা ছেড়ে দেয়। এর কারণ কি, কেন সে এই কথা বলল তার কিছু ইমাম সাহেব পরিষ্কার করে বলল না। সেদিন রাতে মনন ওই ঘরটাতে বসেছিল, হঠাৎ তার নাকে আবাসের গন্ধ এল।
Mm-hmm.
জানতাম, আমি জানতাম তুমি আসবে। আমি অনেক চেষ্টা করেছি জানার, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। তুমি কি আমাকে বলবে? মৃত্যু মানে? কি আমার কাছে আসবে না, আসবে না আমার কাছে।
আরো হাজার হাজার বছর আমি বেঁচে থাকব।
কি ব্যাপার, দরজা কেন খুলছে না?
স্যার, স্যার কি ভেতরে আছেন? স্যার,
কি ব্যাপার, ঘুমালেও তো এতক্ষণ কলিং বেল বাজানো লাগে না। না, কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই, দরজা ভাঙতে হবে।
স্যার, স্যার, স্যার কোথায় আপনি? স্যার, 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 হ্যালো, হ্যালো কাজল।
হ্যাঁ, কি খবর, স্যারের সাথে কোনো কথা হয়েছে?
আপনি একটু আসতে পারবেন স্যারের বাসা এখনই?
স্যার রাজি হয়ে গেছে তাই না? আমি জানতাম স্যার রাজি হয়ে যাবে।
আপনি আসলে অনেক বেশি কথা বলেন।
সরি সরি সরি, আমি আসছি এখনই।
একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ।
আচ্ছা আসছি।
আসেন।
কোথায় স্যার, কোথায়?
ওই ভেতরের ঘরে।
আচ্ছা আমি যাব।
চলুন। আমি বাসায় এসে অনেকক্ষণ ধরে কলিং বেল বাজিয়েছি, ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না, দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই।
কিন্তু কিন্তু স্যার কিভাবে?
জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এসে দেখি,
কিন্তু কিভাবে মারা গেছে তাও তো বোঝা যাচ্ছে না। এক মিনিট, স্যারের হাতে ওটা কি?
এই এক মিনিট, কাছে যাবেন না, আমি পুলিশকে খবর দিয়েছি, তার আগে লাশের গায়ে হাত দেওয়াটা ঠিক হবে না।
আপনি ভুলে যাচ্ছেন, আমি একজন সাংবাদিক, আমি কিছু ছবি নেব।
আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে।
এটা তো একটা ঝুঁকিয়ে যাওয়া ফুলের মালা দিচ্ছি, খুব সম্ভবত বেলি ফুলের মালা।
হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা আচ্ছা, পুলিশ চলে এসেছে, দেখা যাক তদন্তে কি আসে।
স্যার যেভাবে চলে যাবেন আমি ভাবতেও পারিনি।
আমি আগে জানলে আমি স্যারের সাথেই এখানে থেকে যেতাম।
পোস্টমর্টেম রিপোর্টে তো এসেছে হার্ট অ্যাটাকের কারণে, কিন্তু হার্ট অ্যাটাকে মারা গেলে ওভাবে একটা টেবিলের ওপর কিভাবে বসে থাকতে পারে কেউ? সে নিশ্চয় বাঁচার চেষ্টা করবে, কাউকে ফোন করার চেষ্টা করবে।
হ্যাঁ, আর চোখ দুটো কেমন খোলা ছিল, মনে হচ্ছিল মৃত্যুর আগে ভয়ঙ্কর কিছু একটা তার চোখের সামনে ছিল।
আমি কিছুই বুঝতে পারছি না, ওনার মতো একটা মানুষ এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। ওনারা নতুন কোনো উপন্যাস আসবে না, আর হিড়িক লাগবে না স্যারের বই কেনার জন্য।
আচ্ছা একটা কথা মাথায় ঘুরছে, স্যার আমাকে কিছুদিন আগে ডেকে বলেছিল এ বাসায় কোনো ঘটনা আছে কিনা। আমি একদিন এসেছিলাম, দেখলাম উনি বেলি ফুলের গাছ খুঁজছে।
আমিও একদিন গিয়েছিলাম, উনি বললেন সারা রাত ঘুমাননি, বলছিলেন ভূতের সাথে গল্প করেছে সারা রাত। আমি তো ব্যাপারটাকে ফান হিসেবেই নিয়েছি।
তাহলে স্যারের মৃত্যুর সাথে কি কোনোভাবে এসবের সম্পর্ক আছে?
স্যার তো মনে হয় ডায়েরি লিখতেন প্রতিদিন, ওখানে কিছু পাওয়া যেতে পারে। আচ্ছা স্যারকে বাসাটা আপনি ঠিক করে দিয়েছিলেন না?
হ্যাঁ।
তাহলে বাড়িওয়ালাকে তো আপনি চেনেন?
হ্যাঁ চিনি তো।
আচ্ছা ওনার কাছ থেকে চাবিটা নেন, বলবেন স্যারের কিছু জিনিস আছে, আমরা নিতে এসেছি।
আচ্ছা ঠিক আছে আমি দেখছি।
বাসাটা কেমন যেন গম গমে হয়ে আছে।
এক মিনিট লাইটটা জ্বালিয়ে দিই।
ওই তো টেবিলের উপর ডায়েরিটা, ওটাতেই তো মনে হয় স্যার লিখতেন।
হ্যাঁ।
এ কি ডায়েরির মাঝখানের এই পেজগুলো ছেঁড়া কেন?
তাই তো বোঝা যাচ্ছে না তো। আচ্ছা আগের পৃষ্ঠার তারিখটা একটু দেখেন তো।
ও মাই গড, তারিখ তো স্যারের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগের।
তার মানে স্যার চলে যাওয়ার এক সপ্তাহ আগ থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা পৃষ্ঠাও নেই।
না না, হিসেবটা অনেক জটিল, এখানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে।
Something is so wrong.
আচ্ছা একটা কাজ করলে কেমন হয়?
কি কাজ?
আমরা না হয় এক রাত এখানেই থাকি, নিশ্চয়ই এখানে কোনো প্যারানর্মাল বিষয় আছে।
হ্যাঁ, স্যারের লাশটা যেভাবে ছিল আর হাতে একটা শুকনো ফুলের মালা, সব মিলিয়ে আমার কাছেও ব্যাপারটা তাই মনে হচ্ছে।
হ্যাঁ, আমরা এক রাত থাকলে হয়তো সব বুঝতে পারবো।
কিন্তু বাড়িওয়ালা যদি জানতে পারে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। দুটো ছেলে মেয়ে সারা রাত একটা বাসায় থাকবে, তার উপর কয়েকদিন আগে এখানে একটা ঘটনা ঘটেছে।
সেটাও ঠিক। তাহলে আপনি এক কাজ করুন, আপনি একা থাকেন এক রাত, তারপর কাল আমাকে জানান কি হলো।
না মানে এখানে সারা রাত একা থাকবো, মানে
আপনি ভয় পাচ্ছেন নাকি?
মানে না, ভয় পাবো কেন, আমি আবার ভয় পাই নাকি? একদম পাই না, একদম ভয় পাচ্ছি না।
তাহলে তো ভালো, আপনি তাহলে থাকুন, কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন। এখান থেকে কিছুটা দূরে আমার মামার বাসা, আজ রাতে আমি ওখানেই আছি।
আচ্ছা ঠিক আছে।
ওকে আমি আসি তাহলে।
না মানে এখনই চলে যাবেন? আর একটু থাকুন না, এখন তো মাত্র সন্ধ্যা।
দেখুন এখনো সময় আছে, ভয় পেলে বলুন আমি থেকে যাই, আপনি চলে যান।
না মানে কোনো সমস্যা নেই, একদম ভয় নেই, পাচ্ছি না তো, একদম ভয় পাচ্ছি না।
কি বলছেন আপনি উল্টাপাল্টা, আর বেশি সন্ধ্যা হয়ে গেলে আমার যেতে অসুবিধা হবে, আমি যাই, কাল সকালে দেখা হচ্ছে
যদি বেঁচে থাকি।
হ্যাঁ কিছু বললেন?
না না ঠিক আছে যান। কি জানি কি আছে কপালে, আজ বুঝি আর রক্ষা নাই আমার। দেখেন ভাই ভূত, আমি আপনার কোনো ক্ষতি করি নাই, আজ রাতটা আমাকে থাকতে দেন, কাল সকালে আমি চলে যাব। ধুর কি সব আবল তাবল বলছি, যাই বারান্দার দিকে যাই একটু, বারান্দাটা বেশ সুন্দর। চোখ লেগে এসেছিল মনে হয়। কিন্তু এত রাতে এত তীব্র বেলি ফুলের গন্ধ কোথা থেকে আসছে? গন্ধটা তো মনে হয় ওই রুম থেকে আসছে। এই রুমে তো ভয়ঙ্কর তীব্র গন্ধ। এ কি, টেবিলের উপরে একটা ফুলের মালা? এটা তো বেলি ফুলের মালা, এমন গন্ধ তো কোনোদিনই শুকিনি। এই গন্ধ তো মাতাল করে দিচ্ছে। কিন্তু এই মালা এখানে রেখে গেল কে? মেইন দরজা তো আটকানো। স্যার কি এই ফুলের গন্ধর কথাই বলছিল? ফুলটা আরো কাছে গিয়ে গন্ধ শুকতে ইচ্ছে করছে, কিন্তু না কিচ্ছু হবে না, সারা রাত এই বেলি ফুলের গন্ধ শুকতে চাই।
কুয়াশা, 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 কুয়াশা। কুয়াশা।
মনন যে বাড়িতে থাকতো সে বাড়িতে ছিল অভিশপ্ত। দ্বিতীয় পর্বে আমরা দেখলাম যে মননের খুব করুণ পরিণতি হয়েছে, কিন্তু এরপরে কি আছে? আর কতজন মানুষ সেই বেলি ফুলের তীব্র গন্ধে নাকি অন্য কোন অশরীরীর কারণে তাদের মৃত্যু ঘটবে বা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? কি আছে ওই বাড়িতে, কি রহস্য, সবটা জানবো আমরা শেষ পর্বে। চলুন তাহলে শেষ পর্বে চলে যাই। আপনি আছেন আর্য শর্মিনের সঙ্গে কুয়াশায়। মাঝরাতের এই বেলি মাকাল ফলের মতো, এর গন্ধ যত সুন্দর কাছে গেলে ততটাই ভয়ঙ্কর। এই বেলি ফুল মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়, যেমন নিয়ে গেছে মননকে। তার আগেও হয়তো কাউকে নিয়ে গেছে অথবা নেয়নি। এই বেলি ফুল মোহ সৃষ্টি করে, ঘোর তৈরি করে। এর গন্ধ একবার যে নিয়েছে সে আর এই ঘোর থেকে বের হতে পারে না। মনন অনেকবার বাসা পাল্টানোর চেষ্টা করেছিল, কিন্তু কি যেন একটা তাকে আটকে ধরেছিল। কোনো না কোনো কারণে তাকে থেকে যেতে হয়েছে এখানে। সোহানের ক্ষেত্রেও তাই হয়েছে। পরের দিন সকালে কাজলের কাছে গিয়ে সে মিথ্যে কথা বলল যে ওই বাসায় কিছুই নেই। মনন আহমেদের মৃত্যু হার্ট অ্যাটাকেই হয়েছে এবং এই ব্যাপারে সে আর কোনো কথা বলতে চায় না। এক রাতে তার এরকম বদলে যাওয়াতে কাজলের একটু খটকাই লাগে, কিন্তু কাজল ভাবে যদি কিছু হতো তাহলে নিশ্চয়ই সোহান বলতো, কারণ সোহান ভীতু প্রকৃতির, তাই সেও আর ওই বিষয়টা নিয়ে মাথা ঘামায়নি। এদিকে প্রত্যেকদিন রাতে সোহান চুরি করে ওই বাসায় যেতে শুরু করল ওই বেলি ফুলের গন্ধ নিতে। তিন চার দিন এভাবে যাবার পর সে ওই বাসায় একরকম থাকা শুরু করে দিল। হঠাৎ একদিন রাত্রে তার দেখা হয়ে গেল সেই অশরীরীর সাথে।
কে তুমি? কেন প্রত্যেক দিন এই বেলি ফুল নিয়ে আসো, আবার হুট করে চলেও যাও? মনন স্যারকে কি তুমি মেরেছো? আর তোমার চেহারা কেন আমাকে দেখাও না? কথা বলছো না কেন? গত সাত দিন ধরে একই ঘটনা ঘটছে, আমি আর নিতে পারছি না। কথা বলো, কি চাও তুমি? কেন মেরেছো স্যারকে? কোথা থেকে এসেছো তুমি?
আমি মৃত্যু, আমি মৃত্যুর খবর নিয়ে আসি।
মৃত্যু? তুমি কেন মৃত্যু হতে যাবে?
আমি তোর মৃত্যু হয়ে আসছি। এই বেলি ফুলের গন্ধ যে একবার গ্রহণ করে সে আর ফিরে যেতে পারে না।
কিন্তু কেন?
না, বেলি ফুলটা না।
কি স্যার, আপনি? আমি আমি চোখে ভুল দেখছি না তো স্যার? আপনি এতদিন এখানে এভাবে বসে থাকতেন, কিন্তু কেন, কিভাবে এ বাড়িতে এসব কি হচ্ছে? আর এই বেলি ফুলের গন্ধ হঠাৎ করে এত তীব্র হতে শুরু করলো কেন?
সালামুকুম স্যার। স্যার, আমার কিছুদিনের ছুটি দরকার। স্যার, আসলে আমার এক কাছের বন্ধু আছে, নাম সোহান। ও গতকাল শ্বাসরোধে মারা গিয়েছে। স্যার, আমার মনে হচ্ছে মনন আহমেদের মৃত্যু এবং সোহানের মৃত্যুর মধ্যে কোনো সংযোগ আছে। সোহান মনন আহমেদের পরিচিত ছিল, ইনফ্যাক্ট মনন আহমেদকে ওই বাসাটা সোহানই ঠিক করে দিয়েছিল। আর ওই বাসাতে রহস্যজনকভাবে মনন আহমেদের মতো সোহানও গতকাল মারা যায়। পার্থক্যটা শুধু এতটুকুতেই যে মনন আহমেদ মারা গেছেন হার্ট ফেইলারে আর সোহান শ্বাসরোধে। না স্যার, আমি এখনো কিছু জানতে পারিনি, তবে আমি এই কেসটা নিয়ে একটু স্টাডি করতে চাই। আমি ওই বাসায় গিয়ে কয়েকদিন থাকতে চাই, সেজন্যই ছুটি চাইছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
পুলিশ ক্লিয়ারেন্সের পর অফিস থেকে ছুটি নেবার পর কাজল তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঠে যায় মনন আহমেদের বাসায়। প্রথম দুদিন সবকিছুই স্বাভাবিক থাকায় কাজল সিদ্ধান্ত নেয় যে বাসায় হয়তো কোনো সমস্যা নেই, হয়তো মনন আহমেদ এবং সোহানের মৃত্যু কোনো ঠান্ডা মস্তিষ্কের হত্যাকাণ্ড, তাই সে পরদিন সকালে চলে যাবার কথা ভাবে। কিন্তু সেই দিন রাত্রেই হঠাৎ কাজলের নাকে আসে বেলি ফুলের গন্ধ। অনেকক্ষণ খোঁজার পর কাজল আবিষ্কার করে যে গন্ধ আসছে পাশের ঘর থেকে, এবং সেখানে গিয়ে দেখে টেবিলের উপর একটা বেলি ফুলের মালা। কিন্তু এটা কিভাবে সম্ভব? কাজল এসে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে পুরো বাড়ির, আর তাছাড়া পুলিশ তো ক্লিয়ারেন্স দেওয়া মাত্রই কাজল বাসে এসেছে, এর মাঝে আর তো কেউ আসেনি। পুলিশ নিশ্চয়ই এত বড় একটা এভিডেন্স মিস করে যাবে না, তাও আবার এমন জায়গায় যেখানে পরপর দুটো মৃত্যু হয়েছে, তাহলে কোথা থেকে আসলো এই ফুল? আর তাছাড়া বেলি ফুলের মালাটা একদম তাজা, দেখে মনে হচ্ছে 2 মিনিট আগে গাছ থেকে তুলে এনে বানানো হয়েছে। সে ফুলের গন্ধে কাজলের কেমন যেন ঘোর লেগে যায়, সে আর ওই বাড়ি থেকে বের হতে পারে না। একদিন দুদিন এভাবে সে ধীরে ধীরে অশরীরীকে দেখতে থাকে, তার সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তার সাথে কথা বলতে পারে না। তারপর একদিন
এসছো তুমি, আজ তোমাকে কথা বলতেই হবে, তুমি সোহানার মনন স্যারকে মেরেছ। তার মানে আপনি মেরেছেন মনন স্যারকে? কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনার মৃতদেহ তো সবার সামনে সেদিন কবর দেওয়া হলো, তাহলে আপনি এখনো জীবিত আছেন কিভাবে? তার মানে কি আসবেন না আপনি, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসবেন না। না, আমার আমার কাছে আসবেন না। এই বেলিফুল, বেলিফুলের গন্ধ এত তীব্র হচ্ছে কেন? শোনেন, শোনেন, আমার কাছ থেকে শোনেন বলছি। কাজল একইভাবে মারা গেল। এই ঘটনার সমাপ্তি সেখানেই হয়ে গেল, সবাই প্রায় সবকিছু ভুলেই গেছে। পরপর 3টি এরকম রহস্যজনক মৃত্যুর কারণে ওই বাসাটা অনেক দিন আর ভাড়া হয়নি। প্রায় 4 বছর পর এক নবদম্পতি বাসাটা ভাড়া নিল, সবাই তখন প্রায় সবকিছু ভুলেই গেছে।
মনি, হ্যাঁ মনি, কোথায় গেলে?
আসছি বাবা। কি হলো?
জিনিসপত্র সব এসছে?
হ্যাঁ হ্যাঁ, সব এসে গেছে, কিন্তু কোথায় যে কি রাখবো, কিভাবে যে কি গোছাবো কিছুই তো বুঝতে পারছি না।
তোমাকে তো বললাম মাকে সাথে নিয়ে আসতে।
মা শরীর তো ভালো নেই, আর তাছাড়া মার ডাস্ট অ্যালার্জি আছে, এসব ধুলোবালির মাঝে আসলে তো মার অ্যাজমার অ্যাটাক করতে পারে।
আহা, মা নেই তো কি হয়েছে, আমি তো আছি।
উফ, কি করছো, ছাড়ো।
অনেক কাহিনী করে, বহু খাটাখাটনি করে তোমার বাবাকে রাজি করে তোমাকে বিয়ে করেছি, নিশ্চয়ই ছেড়ে দেওয়ার জন্য নয়।
উফ রবি, অনেক কাজ বাকি আছে। চা নাকি কফি, কোনটা খাবে বলো?
কফি।
আচ্ছা ঠিক আছে, আমি কফি করে আনছি, খেয়ে কিন্তু কাজ শুরু করে দিতে হবে।
জো হুকুম।
বারান্দাটা কিন্তু বেশ সুন্দর, তাই না? একপাশে পাহাড়, একপাশে সমুদ্র, তার উপর কোথা থেকে যেন মাঝে মাঝে বেলি ফুলের সুন্দর একটা ঘ্রাণ আসছে।
ঠিক বলেছো। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলা হয়নি, আমার অফিসের কাজে আমাকে এক সপ্তাহের জন্য সিলেট যেতে হবে।
কি বলছো, কদিন হচ্ছে নতুন বাসে এসেছি, আশেপাশে কোনো বাসাও তো নেই আর কেউ পরিচিতও নেই, আমি এখানে কিভাবে একা থাকবো?
একটু বোঝার চেষ্টা করো। আমি অনেক ট্রাই করেছি পোস্টপন করার জন্য, কিন্তু বস কিছুতেই মানছে না। কিছুদিন আগে আমাদের বিয়ের জন্য এক মাসের ছুটি নিয়েছি, তো এখনো যদি আবার যেতে না চাই তাহলে তো চাকরিটাই থাকবে না।
আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, বেঁচে থাকলে আবার দেখা হবে আর কি।
কি যে উল্টাপাল্টা কথা বলো, বেঁচে থাকবে না কেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো।
তুমি কি কালই যাচ্ছ?
হ্যাঁ, কাল সকালেই বের হব।
ঠিক আছে চলো, তোমার প্যাকিং করে দিই। গত দুদিন ধরে প্রত্যেক দিন এই ঘরটাতে একটা করে তাজা বেলি ফুলের মালা পাই, আজও গন্ধটা আসছে, নিশ্চয়ই আজও আছে। কিন্তু কে রেখে যাচ্ছে এই বেলি ফুল? এ কি, কোনায় কি ওটা মানুষ বসে আছে? কে আপনি, কে আপনি এখানে এলেন কি করে?
আমি মৃত্যু, আমি মৃত্যুর খবর নিয়ে আসি।
মানে কি বলছেন আপনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। একি একি বেলি ফুলের গন্ধ এত তীব্র হচ্ছে কেন?
তুই বেলি ফুলের গন্ধ নিয়ে ফেলেছিস, তুই তোর মৃত্যুর গন্ধ নিয়ে ফেলেছিস।
সরে যাও, সরে যাও এখান থেকে, সরে যাও বলছি, প্লিজ আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না।
মনির লাশটা ওই ঘরের ওই কোনায় অমন হাঁটু গেড়ে বসানো ছিল, হাতে একটা শুকনো বেলি ফুলের মালা। এই মাঝরাতের বেলি ফুল এভাবে বছরের পর বছর ধরে শরীর বদলাচ্ছে, একটার পর একটা মানুষকে মেরে তার শরীর বদলায় সে, এভাবে সে নিজেকে বাঁচিয়ে রাখে, এর হয়তো কোনো শেষ নেই। আবার কোনো নতুন মানুষ আসবে হয়তো এই ফ্ল্যাটে, মাঝরাতে বেলি ফুলে সে মাতাল করা গন্ধে বিভোর হয়ে পড়বে, আর তারপর ধীরে ধীরে এগিয়ে যাবে মৃত্যুর দিকে। এইমাত্র গল্পটি শেষ হয়ে গেল। আজকের গল্পের নাম ছিল মাঝরাতের বেলি ফুল, লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, নাট্যাংশ পরিচালনা ছিল আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিলেন কার্তিক। এবং জানিয়ে দেব এখন বাকি কলাকুশলীদের নাম যারা আজকের কুয়াশার গল্পে অভিনয় করেছেন। মনন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, তিতলির চরিত্রে নিতুল, সোহানের চরিত্রে আবির, কাজলের চরিত্রে প্রিয়ন্তী, মনির চরিত্রে তমা, রবির চরিত্রে কার্তিক। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। সবাইকে আরো একবার আগামী সপ্তাহে কুয়াশা শুনবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, কিন্তু যাবার আগে আবারও গল্প পাঠাবার বা স্ক্রিপ্ট পাঠাবার ইমেল অ্যাড্রেসটা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে kuasha89.2@gmail.com, এই ঠিকানায় পাঠাতে হবে। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.